বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 17 সেপ্টেম্বর 2 আশ্বিন এবং ফার্সি 26 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে হামাসের পদক্ষেপ এবং বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপ প্রসঙ্গে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান। নিয়মিত পরিবেশন কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আরবাইন মিছিল ইসলামের পতাকা ঊর্ধ্বে তুলে ধরার ঐশী আকাঙ্ক্ষার প্রতীক, সর্বোচ্চ নেতার মন্তব্য। ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে রাশিয়াকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আবারও সংগ্রাম লড়াই করে গণতান্ত্রিক বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে নতুন প্রত্যয় বিএনপির। এবং ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিরপেক্ষ নয়, মন্তব্য তৃণমূল নেতা শান্তনু সেন এমপির। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আরবাইন মিছিলের অলৌকিক ঘটনা আহলে বাইতি ইসলামের পতাকা ঊর্ধ্বে তুলে ধরার ঐশী আকাঙ্ক্ষার প্রতীক। ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনির দফতরের বার্তা বিভাগ থেকে এই খবর জানানো হয়েছে। সর্বোচ্চ নেতা আজ ইমাম হোসেন আলাহ ইসলামের শাহাদাতের চেহেলাম বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আয়োজিত শোকানুষ্ঠানে ওই মন্তব্য করেন। তিনি বলেন, আরবাইনের মিছিলের অলৌকিক ঘটনা মানবীয় কোনো নীতি পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয়। আল্লাহই এই সুমহান আয়োজনের মধ্য দিয়ে সুসংবাদ দিচ্ছেন, আমাদের সামনের পথ পরিষ্কার এবং অতিক্রমযোগ্য। যুবক মুমিনদের অন্তরাত্মাকে ঐশী হেদায়েত বৃদ্ধি এবং দোয়ার গুণগত মান বৃদ্ধির কারণ বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, সাইয়েদুস সোহাদার আরবাইন অনুষ্ঠান এবার ইতিহাসের অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি জাঁকজমকপূর্ণ ছিল। হযরত আয়াতুল্লাহ উজমা খামেনি কোরআনের দুটি অত্যাবশ্যক ও চিরন্তন বাণী, সত্যের উপদেশ এবং ধৈর্যের উপদেশের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন। আরবাইনের বিরুদ্ধে শত্রুদের প্রচারণার প্রতি ইঙ্গিত করে তিনি ওই মৌলিক নির্দেশনার কথা তুলে ধরেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রিয় নাতি এবং শিয়া মুসলমানদের তৃতীয় ইমাম
হজরত ইমাম হোসেন আলাইসালামের শাহাদত বার্ষিকীর ৪০তম দিনে শোকানুষ্ঠান পালন করছেন কোটি কোটি অনুরাগী ও শোকার্ত মুসলমান। এ উপলক্ষে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে অন্তত ২ কোটি মুসলমান ইরাকের পবিত্র কারবালা নগরীতে সমবেত হন। আজ এই সমস্ত শিয়া মুসলমান সহ বিভিন্ন মুসলিম মাজহাবের অনুসারীরা কালো কাপড় পরে ইমাম হোসেনের পবিত্র মাজার এলাকায় শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর আগে প্রায় সপ্তাহব্যাপী এই সমস্ত মুসলমান কারবালা নগরীতে শোক মিছিল করেছেন। বার্ষিক এই শোকানুষ্ঠান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ মিলিয়ন মুসলমান ইরাকের পবিত্র কয়েকটি শহরে সমবেত হন, যাদের মধ্যে বেশিরভাগই শিয়া মুসলমান। তাদের অনেকেই ইরাকের পবিত্র শহর নাজাফ থেকে ৮০ কিলোমিটার পথ হেঁটে কারবালা নগরীতে যান। এটি এখন সারা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। তবে গত ২ বছর করোনা মহামারীর কারণে বার্ষিক এই বৃহত্তম জামায়াতে লোকজনের উপস্থিতি কিছুটা কম ছিল। আরবাইনে যোগ দিতে আসা মুসলমানদের বিভিন্ন সংগঠন এবং সংস্থা বিনামূল্যে খাবার দাবার, চিকিৎসা এবং থাকার ব্যবস্থা করে থাকে। ইরান সরকার জানিয়েছে, চলতি বছর ইরান থেকে ৩০ লাখের বেশি মানুষ আরবাইন উপলক্ষে পবিত্র কারবালা শহরে উপস্থিত হয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, মার্কিন সরকারের বলদর্পী আচরণের মুখে তার দেশ কখনো মাথা নত করবে না। কিরগিজিস্তানের সমরকন্দ শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগদানের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য আমেরিকা এবং ইউরোপের পক্ষগুলোর কঠোর সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, আমেরিকা যত বলদর্পী আচরণ করুক না কেন, ইরান কখনো তার চাপের কাছে মাথা নত করবে না। তিনি বলেন, সব ধরনের শত্রুতা সত্ত্বেও ইরানকে থামানো যায়নি এবং ইরানকে থামানো যাবে না। ইরান তার উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবে। সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর পূর্ণ সদস্য পদ পাওয়ার ব্যাপারে ইরানকে সহযোগিতা করার জন্য চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট রাইসি। এছাড়া উদীয়মান গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট ব্রিক্সে ইরানের প্রবেশাধিকারের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি। ইরান এবং চীনের মধ্যে যে ২৫ বছর মেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতামূলক কৌশলগত চুক্তি সই হয়েছে তারও প্রশংসা করেন ইব্রাহিম রাইসি। বৈঠকে চীনের প্রেসিডেন্ট আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের স্বাধীন অবস্থানের প্রশংসা করেন। ইরান এবং চীনের মধ্যকার সম্পর্ককে কৌশলগত বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যাই ঘটুক না কেন, ইরানের সঙ্গে এই সম্পর্কের উন্নয়ন অব্যাহত থাকবে। ইরান এবং চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে সব ধরনের পদ্ধতি ও কৌশলকে বেইজিং ব্যবহার করতে প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট শি জিনপিং উল্লেখ করেন। এজন্য দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর অনুষ্ঠান প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট ইরানি প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ জানান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে তারা আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়বে, পাশাপাশি রাশিয়াকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে। মার্কিন টেলিভিশন চ্যানেল CBS নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শুক্রবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার কাছে জানতে চাওয়া হয়, মস্কো যদি ইউক্রেনের পূর্বাঞ্চলে কিয়েভ বাহিনীর অগ্রগতি ঠেকাতে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করে এবং এই তথ্য যদি জানতে পারেন তাহলে কি করবেন। এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, রাশিয়া এই কাজ যেন না করে, তাহলে তারা যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে দেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধরনের অস্ত্র ব্যবহার হয়নি বলেও তিনি উল্লেখ করেন। তবে এমন প্রেক্ষাপটে আমেরিকার জবাব কি হবে সে সম্পর্কে তিনি বলতে অস্বীকৃতি জানান। বাইডেন বলেন, তিনি যদি জানতে পারেন রাশিয়া গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে তাহলে তারা সারা বিশ্বে এত বেশি একঘরে হয়ে পড়বে যা তারা কখনো ছিল না। তিনি আরও বলেন, রাশিয়া কি করছে সেই অনুসারে আমেরিকা জবাব দেবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে ২২ মিটার ব্যান্ডে। আবারও সংগ্রাম লড়াই করেই গণতান্ত্রিক বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা থেকে বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
আবারও সংগ্রাম লড়াই করেই গণতান্ত্রিক বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে বলে দৃঢ়তা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে আজ শনিবার দুপুরে রাজধানীতে এক স্মরণ সভায় মির্জা ফখরুল একথা বলেন। স্মরণ সভায় ফখরুল ইসলাম বলেন, দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চায়। কোনো একটি দলীয় সরকারের অধীনে কি সেই নির্বাচন হবে? সরকারের মধ্যে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সবকিছুকেই এরা নষ্ট করে ফেলেছে। আপনি বিচারালয়ে যান, বিচার পাবেন না। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাবেন, সেখানে নিরাপত্তা পাবেন না। আগে বলবে তুমি বিএনপি করো না আওয়ামী লীগ করো, বিএনপি করলে উল্টো আপনাকেই মামলায় জড়িয়ে ফেলবে। এই সেদিন ঢাকা দক্ষিণে ছাত্রদলের তিনটি ছেলে রাতে বাসায় যাচ্ছিল, এ সময় তাদের আক্রমণ করে আহত করা হয়েছে, মামলা দিতে গেছে, উল্টো ওদের বিরুদ্ধেই মামলা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, এখান থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। এটা কি একা বিএনপির দায়িত্ব? সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন নষ্ট হয়েছে, নষ্ট হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ। এ সময় মরহুম গাজী মাজহারুল আনোয়ারের বর্ণাঢ্য জীবন কর্ম তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চায় না, শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছি। শান্তিপূর্ণভাবে সমাধান করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমাধান না হলে সার্বিক পরিস্থিতি জাতিসংঘের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের সীমানায় এসে যে গোলাবারুদ পড়ছে এটার কড়া ভাষায় আমরা প্রতিবাদ করছি, ওদের সঙ্গে কথা হচ্ছে, সুস্পষ্টভাবে আমাদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী কখনোই যুদ্ধ চান না, আমরা চাই শান্তিপূর্ণ সমাধান। তাদের যে ইন্টারনাল কনফ্লিক্ট সেটা তাদের সীমানার ভিতরেই থাকুক, বাইরে যেটা আসছে সেটার সবসময় প্রতিবাদ করে আসছি। তিনি বলেন, মিয়ানমার কোনো সময় কথা দিয়ে কথা রাখে না, আমরা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সব চেষ্টাই করে যাচ্ছি। এদিকে বাংলাদেশের বান্দরবানের সীমান্তে মিয়ানমার বাহিনীর ছোড়া মর্টার শেলের আঘাতে একজন নিহত এবং কয়েকজন আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেছেন। তিনি আজ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি,
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেছেন। তিনি আজ শনিবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্তে রাজ্যের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অন্য কর্মকর্তারা সম্প্রতি সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে কেউ বা জেলে আছেন, কেউ বা সিবিআই হেফাজতে রয়েছেন, তাদের নানাভাবে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এ প্রসঙ্গে আজ তৃণমূল নেতা শান্তনু সেন এমপি বলেন,
১৯৬৩ সালে তৈরি হওয়া সিবিআই এর এই নিরপেক্ষতাহীনতা নিয়ে নিশ্চিত করে বলবো, যখন বারবার আমরা দেখি একই ধরনের অভিযোগে যুক্ত থাকার সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি করে বলে এই ধরনের নেতা নেত্রীদের বিচারগ্রহ স্পষ্ট করা হয় না। যখন আমরা দেখি যে সিবিআই এফআইআর এ নাম আছে, বিরোধী দল নেতার তবু তার বিচারগ্রহ স্পষ্ট করা হয় না। যখন আমরা দেখি হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে এক ঝাঁক বিজেপির নেতার তাদের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে কেশাগ্রহ স্পর্শ করে না। আর যখন আমরা দেখি যে বেঁচে বেঁচে বিগত কয়েক বছরে ৫৭০ জন শুধুমাত্র বিরোধী দল নেতা নেত্রীর বিরুদ্ধে সিবিআই কে ইডি কে কাজে লাগায় ভারতীয় জনতা পার্টির সরকার, যখন আমরা দেখি শুধুমাত্র ২১শে জুলাই এর পর থেকে ১০ জন তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীর বিরুদ্ধে ইডি সিবিআই রেড হয়, তখন তাদের নিরপেক্ষতাহীনতা নিয়ে আমাদের প্রশ্ন থাকেই।
বিভিন্ন দুর্নীতিতে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করুক বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইউক্রেনে রাশিয়ার রেডলাইন সম্পর্কে ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো। তারই পরিপ্রেক্ষিতে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিরোধিতা করেছেন। মার্কিন নিউজ চ্যানেল এনবিসি জানিয়েছে, আমেরিকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা হোয়াইট হাউসকে পরামর্শ দিয়েছেন ইউক্রেনকে যেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া না হয়। ওই সামরিক নেতারা বলছেন, ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। মার্কিন দুই পদস্থ সামরিক কর্মকর্তা এনবিসিকে বলেছেন, রাশিয়ার কাছ থেকে বিপজ্জনক প্রতিক্রিয়ার আশঙ্কায় বাইডেন প্রশাসন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য ইউক্রেনের আবেদন স্থগিত রেখেছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তারা সিরিয়া সরকারের সাথে নানা ক্ষেত্রে সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দামেস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে হামাস সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তারা সিরিয়া সরকারের সাথে নানা ক্ষেত্রে সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দামেস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। 2021 সালে হামাস ও সিরিয়ার সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয় এবং এখনও তা অব্যাহত রয়েছে। সিরিয়ায় সংকট শুরুর পর হামাস দামেস্কে তাদের দফতর বন্ধ করে দিয়েছিল এবং তখন থেকে দুপক্ষের সম্পর্কে উত্তেজনা চলে আসছে। কিন্তু এক দশক অতিক্রান্ত হওয়ার পর হামাস আবারও সিরিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পদক্ষেপ নিল। হামাস জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের স্বার্থে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবর্তিত পরিস্থিতির কারণে সিরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে সিরিয়া সরকারও প্রতিনিয়ত ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছে এবং ফিলিস্তিন ইস্যুতে সবসময় ইতিবাচক ভূমিকা রেখে সিরিয়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দিয়ে এসেছে। কিন্তু তারপরও হামাস 2011 সালে দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। যাই হোক, হামাস এমন সময় সিরিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পদক্ষেপ নিল যখন ফ্রিডম ডেমোক্রেটিক ফ্রন্ট, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর মতো ফিলিস্তিনের অন্যান্য রাজনৈতিক দলগুলো দামেস্কের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছিল এবং তারা এও বলেছিল, সিরিয়া সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ বা গণ্ডগোল বাঁধানো হয়েছিল তার পেছনে ইসরায়েলি ষড়যন্ত্র ছিল। সিরিয়ার সাথে হামাসের ঘনিষ্ঠ সম্পর্ক ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কোনো আরব দেশ দখলদার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে, যা কিনা ফিলিস্তিনিদের জন্য অনেক বড় আঘাত। এ অবস্থায় সিরিয়ার সাথে হামাসের সম্পর্ক উন্নয়ন এ অঞ্চলে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে ফিলিস্তিনিদের অবস্থান শক্তিশালী করতে সহায়তা করবে। সিরিয়া ফিলিস্তিনের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সমর্থন দেওয়াকে অগ্রাধিকার দেয়, কেননা হামাস ও দামেস্কের অভিন্ন শত্রু হচ্ছে ইসরায়েল। এ অবস্থায় দামেস্কের সঙ্গে হামাসের সম্পর্ক ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর অবস্থানকে অনেক শক্তিশালী করবে বলে সবার প্রত্যাশা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের বান্দরবান জেলার নাক্ষংছড়ি সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টার শেল বিস্ফোরণে 6 জনের হতাহত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিবেদক।
বান্দরবান পার্বত্য জেলার নাক্ষংছড়ি সীমান্তে তমরু এলাকায় গত রাতে মিয়ানমারের ছোড়া মর্টার শেল বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু ও 5 জন আহত হবার ঘটনায় সীমান্ত অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল নোম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা শিবিরে বিস্ফোরিত হয়ে মোহাম্মদ ইকবাল নামে 17 বছরের এক রোহিঙ্গা যুবক নিহত এবং 5 জন আহত হয়েছেন। এ সময় বাংলাদেশের ভেতরে একটি বাড়ির উঠানেও গোলা এসে বিস্ফোরিত হয়। এছাড়া তমরু হেডম্যান পাড়ার 35 নম্বর পিলারের কাছে মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক তরুণের পা উড়ে গেছে। আজ শনিবারও বিকট গোলাগুলির শব্দ শোনা গেছে সীমান্ত এলাকায়। নিরাপত্তার কারণে গ্রাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে অন্তত 35টি পরিবার। এদিকে গোলাগুলির ঘটনার পর সীমান্ত এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের SSC পরীক্ষা কেন্দ্রটি পার্শ্ববর্তী কক্সবাজার জেলার কুতুবালক বিদ্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে আজ রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,
আমরা লক্ষ্য করেছি সেখানে আরাকান আর্মি বলে একটা বিদ্রোহী গোষ্ঠী সেখানে যুদ্ধ করছে। আমরা মনে করি যে তাদের যুদ্ধ তাদের সীমানায় থাকা উচিত, তারা এখানে আমাদের সীমানায় এসে যে গোলা বারুদ করছে এটা নিয়ে আমরা খুবই কড়া ভাষায় আমরা প্রোটেস্ট করেছি। আমাদের ফরেন মিনিস্ট্রি তাদের ডেকে পাঠিয়ে আমাদের অবস্থানের কথা সুস্পষ্টভাবে আমরা জানিয়ে দিয়েছি। আমরা চাই শান্তিপূর্ণভাবে এটা সমাধান হোক।
আগে গত 9 সেপ্টেম্বর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তমরু সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে মিয়ানমারের ছোড়া একটি বুলেট এসে পড়ে। 3 সেপ্টেম্বর সকাল 9:30 মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে 28 আগস্ট বিকেল 3টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমরু উত্তর মসজিদের কাছে এসে পড়ে। পুরো পরিস্থিতি শান্তভাবে পর্যবেক্ষণ করে দেশে নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতকে 3 দফায় ডেকে এনে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরেও মিয়ানমারের সীমান্ত লঙ্ঘন থেমে থাকেনি। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে বাংলাদেশের তেমন কোনো সাফল্য নেই। আজ শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন জিএম কাদের। মিয়ানমার সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকেই সংযত আচরণ করতে হবে। এ সময় তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা ইরানের প্রখ্যাত মনীষী, কবি, সাহিত্যিক, গণিতবিদ, দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা নিকট অতীতে ইরানের বেশ কজন মনীষীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই আছেন।
শ্রোতাবন্ধুরা, আমরা ইরানে গণিতের ইতিহাস নামক বইতে জানতে পারি মূলত গণিতের ইতিহাস ব্যবহারিক ও তাত্ত্বিক এই দুই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। এ সংক্রান্ত আলোচনায় আমরা গণিতশাস্ত্রে গ্রিক যুগের পর ইরানি যুগ নিয়ে কথা বলার চেষ্টা করব। বলে রাখা ভালো, ইরানি যুগ বলতে মনীষীদের বেশিরভাগই ছিলেন ইরানি, যদিও এদের মধ্যে বেশ কজন ছিলেন মিশরীয় গণিতবিদ। ইরানিরা গণিতের 3টি অধ্যায় অর্থাৎ পাটিগণিত, অ্যালজেব্রা ও ত্রিকোণমিতিতে ছিলেন ভীষণ পারদর্শী। আমরা যদি হিজরির 3rd থেকে 5th শতকের সব বড় বড় ইরানি গণিতবিদের পরিচয় তুলে ধরতে চাই, তাহলে তা হবে অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার। শুধু প্রথম সারির মনীষীদের সম্পর্কে আলোচনা করতে গেলে আলাদা বই রচনা করতে হবে, তাই আমরা বিস্তারিত বর্ণনায় না গিয়ে সীমিত সংখ্যক আরও কিছু ইরানি মনীষীর জীবন বৃত্তান্ত ও গবেষণাকর্ম তুলে ধরার চেষ্টা করব, যারা জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন।
ইরানের অন্যতম আরেকজন খ্যাতনামা মনীষী হচ্ছেন আবুল ফাত্তাহ মাহমুদ বিন মোহাম্মদ ইস্পাহানি। তিনি ছিলেন হিজরি চতুর্থ শতাব্দীর খ্যাতনামা অনুবাদক ও লেখক। তার রচিত মাকরুতাত আবু লুনিউস গ্রন্থটি ল্যাটিন ভাষায় অনুদিত হয়েছে। এছাড়া আবু জাফর খাজান খোরাসানি বীজগণিতে মাহানির সমীকরণকে কৌণিক ছেদনের মাধ্যমে সমাধান করেছেন। গোলককে খণ্ড খণ্ড বিভক্ত করা নিয়ে যে পদ্ধতি ও প্রথার প্রচলন ইরাকের প্রখ্যাত গণিতবিদ আল মাহানি করেছিলেন তা ছিল অভিনব। গোলক নিয়ে গবেষণা করতে গিয়েই তিনি বীজগণিতিক ত্রিমাত্রিক সমীকরণ আবিষ্কার করেন এবং এ সমীকরণ সমাধানে ত্রিকোণমিতির চিত্র ও ত্রিমাত্রিক কোণের সাইন ব্যবহার করেন। আল মাহানি কণিকের সাহায্যে ত্রিমাত্রিক সমীকরণ সমাধানের চেষ্টা করেছিলেন, কিন্তু ইরানের আবু জাফর খাজান খোরাসানি বীজগণিতে মাহানির ওই সমীকরণকে কৌণিক ছেদনের মাধ্যমে সমাধান করেছেন।
হিজরি চতুর্থ শতাব্দীতে ইরানের গিলান প্রদেশের অধিবাসী আরেকজন গণিতবিদ আবুল হাসান কুশিয়ারি গিলির কথা উল্লেখ করা যায়, যিনি গণিত বিষয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন। এছাড়া আবুল হাসান আলী বিন নাসাবি খোরাসানি, যিনি ফার্সি ভাষায় পাটিগণিতের উপর বই লিখেছিলেন যা পরবর্তীতে আল মাগনি ফি হিসাব আল হিন্দি নামে আরবিতে অনুদিত হয়েছিল। তার বেশ কিছু বই জার্মান ভাষায়ও অনুদিত হয়েছিল। হিজরি তৃতীয় শতাব্দীতে বিখ্যাত খাওয়ারেজমি ছাড়াও আরেকজন প্রখ্যাত মনীষী ছিলেন আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দি। তিনি ছিলেন প্রথম ইসলামী দার্শনিক। আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দি আরবের বসরায় মেসোপটেমিয়ার নিকটবর্তী কুফা নগরীতে 801 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আরব আদিবাসী কিন্দা গোষ্ঠীর বংশভুক্ত ছিলেন। তিনি একাধারে দার্শনিক, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, যুক্তিবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন। তারই ছাত্র আহমদ সারখাসিও ভূগোল, মিউজিক ও জ্যোতির্বিদ্যা শাস্ত্রে ছিলেন পারদর্শী এবং তার যুগে খ্যাতি অর্জন করেছিলেন।
ইরানের আরেকজন গণিতবিদ আবু আল ওয়াফা বুজানির দুটি বই রয়েছে যেখানে তিনি মানুষ এবং মানুষের জীবন সম্পর্কে তার মতামত তুলে ধরেছেন। তার রচিত একটি বইয়ের নাম হচ্ছে যে জ্যামিতি কারিগরদের কাজে লাগবে। তার আরেকটি বইয়ের নাম হচ্ছে যে গণিত হিসাব রক্ষকদের জন্য দরকারি। তার লেখা ইরানি জ্যামিতির প্রথম খণ্ড ফার্সি ভাষায় অনুদিত হলেও দ্বিতীয় খণ্ডটি অনুদিত হয়নি। আবুল ওয়াফা বুজানি অতীতের ইরানি ও গ্রিক বিজ্ঞানীদের অনেক বইয়ের ব্যাখ্যা লিখে গেছেন, যেমন ইউক্লিডের প্লিমিনিয়ারিস বা এলিমেন্টস তথা প্রাথমিক বিষয়াদি ও উপাদান, খাওয়ারিজমির আল জাবর ওয়াল মোকাবেলা, টলেমির আল ম্যাজেস্ট ও দাউফান্তাসের জাবর শীর্ষক বইগুলোর অনুবাদ সহ ব্যাখ্যা লিখেছেন বুজানি। এছাড়া তিনি ত্রিকোণমিতি ও জ্যামিতিতে অনেক নতুন বিষয় যুক্ত করেছেন, যেমন বিত্রীয় বা গোলকীয় ত্রিভুজের ক্ষেত্রে সাইন কোণগুলোর সমীকরণ তথা সূত্র আবিষ্কার করেছিলেন বুজানি।
ইরানের আরেকজন প্রখ্যাত গণিতবিদ ছিলেন ইবনে সিনা। ফারাবির মতো তিনিও তার যুগে প্রচলিত ইরানি সঙ্গীতের কিছু দুর্বলতা চিহ্নিত করে এমনভাবে সংস্কার করেছিলেন যা আজও ইরানের সুন্নাতি বা ঐতিহ্যবাহী সঙ্গীত হিসেবে প্রচলিত রয়েছে। গাণিতিক পদ্ধতিতে লেখা বিখ্যাত সাফা বইটি তিনিই উপহার দিয়েছিলেন। ধারণা করা হয় তিনি 450 গ্রন্থ রচনা করেছিলেন, যার মধ্যে 150 দর্শনশাস্ত্র বিষয়ক এবং 40 চিকিৎসা বিজ্ঞান বিষয়ক। ইরানের আরেকজন মনীষী আবু বকর গোর্জি হিসাব বিজ্ঞান বিষয়ক আল কাফি বইটি লিখেছিলেন। এতে তিনি জ্যামিতিক চিত্র ব্যবহার না করেই পাটিগণিত সমাধানের উপায় বাতলে দেন। তিনি তার বইয়ে সংখ্যার পরিবর্তে শব্দের ব্যবহার করেছেন। তার হুয়াফহাইম গ্রন্থটি জার্মান ভাষায় অনুদিত হয়েছে। আবু হাসান নাসাবি ছিলেন ইরানের আরেকজন গণিতবিদ ও জ্যোতির্বিদ। তিনি তাঁর যুগে সাধারণ বিজ্ঞান ও গ্রহ নক্ষত্রের উপর গবেষণা কর্মের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। আল মাকনা ফি আল হিসাব আল হিন্দি বইটিতে তিনি মহাকাশে নক্ষত্রপুঞ্জের অবস্থান নিয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন।
গণিতের জগতে ইরানের আরেকজন উজ্জ্বল মুখ হচ্ছেন আলাগ বেগ। তিনি হচ্ছেন তৈমুরের নাতি। তিনি তৎকালীন ইরানের সামারকান্দ এলাকা শাসন করতেন। শাসক হলেও বিজ্ঞানের প্রতি তার ছিল প্রবল অনুরাগ। জিজুলগ বেগ নামে জ্যোতির্বিদ্যার উপর তার একটি গ্রন্থ রয়েছে। এ গ্রন্থের প্রথম খণ্ডে তিনি সময়ের বিভাজন, ক্যালেন্ডার ও মৌলিক বিজ্ঞান বিষয়ে এবং দ্বিতীয় অংশে সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ গণনা, টেবিলের বিন্যাস এবং কীভাবে তা ব্যবহার করতে হবে সেসব বিষয়ের বর্ণনা দিয়েছেন। নবম শতাব্দীতে ইরানের গিয়াসউদ্দিন জামশেদ কাশানি ছিলেন বিখ্যাত হিসাব বিজ্ঞানী, সংখ্যাতাত্ত্বিক ও গণিতবিদ। তিনি ছিলেন দশমিক ভগ্নাংশের প্রকৃত আবিষ্কারক। কাশানির গণিতের বইয়ের নাম হচ্ছে মাফাতি উল হেসাব। তার এ বইটি 1864 সালে ফরাসি ভাষায় অনুবাদ করা হয়।
ওই একই শতাব্দীতে একটি ঘটনায় আলাগ বেগ নিহত হওয়ার পর সামারকান্দের আরেক উজ্জ্বল নক্ষত্র গণিতবিদ আলাউদ্দিন আলী কুশচি ইস্তাম্বুলে যান। আলাগ বেগের বইপত্র তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। ইস্তাম্বুলে গিয়ে তিনি তৎকালীন সুলতান মোহাম্মদ উসমানীকে মাহমুদিয়ে নামে একটি বই উপহার দেন। এ বইটি কাশানের লেখা মাফাতিহুল হিসাব গ্রন্থের ভিত্তিতে লেখা হয়েছিল। তিনি প্রথম এ বইয়ে মাইনাস ও প্লাসের পরিভাষা ব্যবহার করেন। তো শ্রোতা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখব।
আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের প্রাথমিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 17 সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, দেশে বরাবরই দুর্ভিক্ষের পরিস্থিতি বিরাজ করেছে দাবি রিজভির দৈনিক নয়াদিগন্ত। প্রথম আলোর শিরোনাম, পণ্যের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের উপর চাপালেন বাণিজ্যমন্ত্রী। ছোট হচ্ছে এনজিওর দুনিয়া, তহবিল কমছে, বন্ধ হচ্ছে অনেক সংস্থা, মানব জমিন। দেশে প্রতিবছর পানিতে ডুবে 10,000 শিশুর মৃত্যু বাংলাদেশ প্রতিদিন। মর্টার শেল নিক্ষেপ প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে, কালের কণ্ঠের খবর। ভারতের শিরোনাম, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার আপ বিধায়ক আমানাতুল্লাহ খান, দল জানালো অভিযোগ ভিত্তিহীন। আজকাল সংবাদ প্রতিদিনের শিরোনাম, বিজেপির দেখানো পথে তৃণমূল বিরোধিতা, পলিউট ব্যুরোর বৈঠকে ধমক খেলেন বঙ্গ সিপিএম নেতারা।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আড়াই সপ্তাহ আগে 9টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেঁধে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলছেন তারা ভোজ্য তেল ও চিনির দাম বেঁধে দিতে পারেন, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু বাকি 7টি পণ্যের দাম বেঁধে দেওয়ার দায়িত্ব কৃষি মন্ত্রণালয়ের। দাম বেঁধে দেওয়ার ঘোষণা আসতে হবে কৃষি মন্ত্রণালয় থেকে। আজ শনিবার রাজধানীর প্রেস ক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বা ওকব আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। গত 30 আগস্ট বাণিজ্যমন্ত্রী চাল, গম, ভোজ্য তেল, পেঁয়াজ,
চিনি, মসুর ডাল, রড ও সিমেন্টের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। 15 দিনের মধ্যে তা কার্যকরের কথাও বলেন তিনি। সে হিসাবে গতকাল সে সময় পেরিয়ে যায়। বাণিজ্য মন্ত্রী আরও 7 দিন সময় চেয়েছিলেন।
মিয়ানমার সীমান্তের উপর থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশে পড়ার ঘটনা ঘটছে। এ ঘটনায় প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুম্ব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপ ও হতাহতের ঘটনায় মিয়ানমারকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে, প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে। এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে নোম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা শিবিরে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের বিস্ফোরণে একজন নিহত হন, আহত হন আরও 3-4 জন। এ সময় বাংলাদেশের ভেতরের একটি বাড়ির উঠানেও গোলায় এসে বিস্ফোরিত হয়। এর আগে দুপুরে তুম্ব্রু সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ডে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক তরুণের পা উড়ে যায়।
ছোট হয়ে আসছে এনজিওর দুনিয়া। তহবিল সংকটে বন্ধ হয়ে গেছে অনেক এনজিও, বাতিল হয়েছে অনেকের নিবন্ধন, বাতিলের অপেক্ষায় রয়েছে আরও বেশ কিছু। বৈশ্বিক মহামারী ও অর্থনৈতিক সংকটের প্রভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে দাতা সংস্থাগুলো। সব মিলিয়ে চ্যালেঞ্জের মুখে দেশের এনজিও খাত। গত 10 বছরে এনজিওগুলোর বিদেশি ফান্ড প্রাপ্তির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বিদেশি অর্থের প্রবাহ ক্রমান্বয়ে কমছে। দেশে সর্বোচ্চ পরিমাণে ফান্ড ছাড় হয়েছে 2018-19 অর্থ বছরে প্রায় 7,929 কোটি টাকা। এই ফান্ড প্রাপ্তির পেছনের অন্যতম কারণ ছিল 2017 সালের রোহিঙ্গা সংকট। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি তহবিল কম পাওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে বৈশ্বিক সূচকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানের পরিবর্তন। বাংলাদেশের জিডিপি ও মাথাপিছু আয়ের যে হিসাব প্রচার করা হচ্ছে তা দেখে বিদেশি দাতা সংস্থাগুলো তহবিল প্রদানে নিরুৎসাহিত হচ্ছে। তারা আফ্রিকা সহ বিশ্বের অনুন্নত দেশগুলোতে তাদের কার্যক্রম বৃদ্ধি করছে।
বিশ্বের প্রতিবছর 2,35,000 শিশুর পানিতে ডুবে মৃত্যু হচ্ছে। বাংলাদেশে প্রতিবছর পানিতে ডুবে মারা যায় 10,000 শিশু। দেশে 1 থেকে 14 বছরের শিশুদের মৃত্যুর প্রধান 5টি কারণের মধ্যে পানিতে ডুবে মৃত্যু অন্যতম। শনিবার সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে গণমাধ্যম বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টি আয়োজিত পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে ইস্যুভিত্তিক সংবাদ লিখন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় বলা হয়, বিশ্বের 90% নিম্ন ও মধ্য আয়ের দেশে পানিতে ডুবে শিশুর মৃত্যু হচ্ছে। বর্তমানে বিশ্বে পানিতে ডুবে যাওয়াকে শিশুদের অনিচ্ছাকৃত মৃত্যু ও আঘাত প্রাপ্তির তৃতীয় প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দেশে বরাবরই দুর্ভিক্ষের পরিস্থিতি বিরাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব আয়োজিত জ্বালানি তেল, সার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, বিপর্যস্ত কৃষক, কৃষিখাত ও জনজীবন শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। তিনি বলেন, সংকটকালে খাদ্য উৎপাদন অনিবার্য। মহামারীর কারণে দেশে খাদ্য সংকটের সম্ভাবনা রয়েছে। দেশে বরাবরই দুর্ভিক্ষের পরিস্থিতি বিরাজ করেছে। ক্ষুধা পরিস্থিতি এতটা ভয়ঙ্কর যে মা তার সন্তানকে বিক্রি করতে বাজারে নিয়ে আসছে, অথচ ক্ষুধা নিয়ে রাজনীতি ও মানুষের সাথে নির্মম পরিহাস করা হচ্ছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে যা সরকারের বিপক্ষে যাচ্ছে, অথচ মানুষকে সংগঠিত করে জনমানুষের ছাপ ফেলার মতো আন্দোলন গড়ে তোলা যাচ্ছে না কেন? বৃহস্পতিবার বৈঠকের দ্বিতীয় দিনে সিপিএম পলিউট বিউরেই এ নিয়ে প্রশ্ন উঠেছে। পার্টি কেন জঙ্গি আন্দোলন থেকে সরে আসছে তা নিয়েও প্রশ্ন ওঠে বৈঠকে। সমালোচনার মুখে পড়তে হয় কেরল সিপিএমকেও। রাজ্যে প্রধান প্রতিপক্ষ হতেই পারে, কিন্তু কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা চলাকালীন যেভাবে কেন প্রতি পদে পদে বাধা দেওয়া হচ্ছে তা নিয়েও সমালোচনার মুখে পড়তে হল কেরল সিপিএমকেও। সর্বভারতীয় রাজনীতির কথা ভেবে আপাতত পার্টির নরম মনোভাব নিয়ে চলার প্রয়োজন বলে মালোয়ালি নেতাদের স্পষ্ট জানালেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
দিল্লি ওয়াকফ বোর্ডের অবৈধ নিয়োগ সংক্রান্ত দুই বছরের পুরনো মামলায় গ্রেফতার করা হলো আপ বিধায়ক আমানাতুল্লাহ খানকে। শুক্রবার এই মামলায় প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় আপ বিধায়ককে। তল্লাশি চালানোর পর দিল্লি দুর্নীতি দমন শাখা গ্রেফতার করে আমানাতুল্লাহকে। যদিও গ্রেফতারের ঘটনায় 48 বছরের বিধায়কের পাশে রয়েছে দল, দলীয় বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। 2020 সালের পুরনো মামলায় শুক্রবার দুপুর 2টায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল আমানাতুল্লাহকে। দুর্নীতি দমন শাখার তরফে বলা হয়েছে আমানাতুল্লাহ খান যখন দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন তখন সমস্ত নিয়ম ও সরকারি গাইডলাইন অগ্রাহ্য করে 32 জনকে বেআইনিভাবে নিয়োগ করেছিলেন। তার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কুটিয়ে নিচ্ছি,
কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকের প্রতি পশ্চিমা দেশগুলোর সামরিক সহযোগিতা চিত্র তুলে ধরে বলেছিলাম সমরাষ্ট্রের দিক দিয়ে ইরাকের চেয়ে পিছিয়ে থেকেও আত্মিক শক্তিতে বলীয়ান হয়ে ইরানি যোদ্ধারা কিভাবে ওই যুদ্ধে জয়লাভ করেছিলেন। আজকের আসরে আমরা ইরান ইরাক যুদ্ধের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বৈত আচরণ সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের সাদ্দাম সরকারের প্রতি প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তির পৃষ্ঠপোষকতা ছিল পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের একটি বড় বৈশিষ্ট্য। 1979 সালে ইরানে অনুষ্ঠিত ইসলামী বিপ্লব ওই দুই পরাশক্তির সামনে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। পাশাপাশি বিশ্বের স্বাধীনতাকামী আন্দোলনকারীরা এই বিপ্লব থেকে পেয়েছিল অনুপ্রেরণা। সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের বামপন্থী বাথ সরকার ছিল প্রাচ্যের পরাশক্তি অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পরিপূর্ণ অনুগত। সোভিয়েত ইউনিয়নের স্নেহভাজন হিসেবে আমেরিকার শত্রু দেশগুলোর তালিকায় ইরাক সরকারের নাম থাকার কথা ছিল, কিন্তু ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরান থেকে আমেরিকা চিরতরে হাত গুটিয়ে নিতে বাধ্য হয়। এদেশের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্য নির্ধারণ করে ওয়াশিংটন। সে কারণে শত্রুর মদতপুষ্ট ইরাক সরকারকে এই যুদ্ধে পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা দেওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা।
অবশ্য যুদ্ধের শুরুর দিকে আমেরিকার মতো সোভিয়েত ইউনিয়নও নিজেকে নিরপেক্ষ ঘোষণা করে এবং ইরাককে অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ রাখে। তবে মস্কো ইরাকের বিরাগভাজন হওয়া থেকে বিরত থাকার জন্য পূর্ব ইউরোপে নিজের মিত্র দেশগুলোকে নির্দেশ দেয় তারা যেন বাগদাদকে প্রয়োজনীয় সমরাস্ত্রে যোগান দিয়ে যায়। সোভিয়েত ইউনিয়নের দিক নির্দেশনা পেয়ে বুলগেরিয়া ও পোল্যান্ড ইরাক সরকারকে প্রয়োজনীয় সমরাস্ত্র সরবরাহ করার দায়িত্ব গ্রহণ করে। এদিকে ইরান সরকার দেশটির উপর ইরাকি আগ্রাসনের নিন্দা জানাতে সোভিয়েত ইউনিয়নের প্রতি আহ্বান জানায়, কিন্তু মস্কো সে আহ্বানে সাড়া দিতে অপারগতা প্রকাশ করে। কিন্তু ইরান যখন যুদ্ধের দ্বিতীয় বছরে ঘুরে দাঁড়ায় এবং ইরাকের অভ্যন্তরে অভিযান চালাতে শুরু করে, তখন সোভিয়েত ইউনিয়ন তার কথিত নিরপেক্ষ নীতির অবসান ঘটিয়ে ইরানি হামলার নিন্দা জানায়। একই সঙ্গে ইরাকে সম্ভাব্য পরাজয়ের হাত থেকে রক্ষা করতে বাগদাদের প্রতি অর্থ ও অস্ত্র সাহায্য দিতে শুরু করে।
সোভিয়েত সরকার প্রথমেই বাগদাদের হাতে $150 কোটি নগদ অর্থ সাহায্য তুলে দেয়। এরপর ইরাকের কাছে MiG-23 ও MiG-25 যুদ্ধ বিমান, T-72 ট্যাঙ্ক এবং ভূমি থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পাঠায় মস্কো। একই সঙ্গে 2,000 সামরিক উপদেষ্টা পাঠিয়ে ইরাকের যুদ্ধ করার ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেয় সোভিয়েত সরকার। ইরানের তৎকালীন বিপ্লবী সরকার এদেশের সোভিয়েত পন্থী তুদে পার্টির বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করলে মস্কো তেহরানের প্রতি ক্ষুব্ধ হয়। এই ক্ষোভ থেকে বাগদাদের প্রতি সাহায্যের পরিমাণ আরও বাড়িয়ে দেয় মস্কো। সোভিয়েত ইউনিয়ন 1984 সালে ইরাককে $200 কোটি ঋণ দেওয়ার জন্য বাগদাদের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তি সই করে। সেই সঙ্গে মস্কো বাগদাদের কাছ থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দেয় এবং তেলের মূল্যের বিনিময়ে ইরাককে সমরাস্ত্র সরবরাহ করতে থাকে।
সোভিয়েত ইউনিয়ন 1986 সালের গোড়ার দিক থেকে 1988 সাল পর্যন্ত ইরাককে $390 কোটি অস্ত্র সরবরাহ করে। এসব অস্ত্রের মধ্যে ছিল 800টি অত্যাধুনিক T-72 ট্যাঙ্ক সহ মোট 2,000 ট্যাঙ্ক, MiG-23, MiG-25, MiG-27 বিমান সহ 330টি যুদ্ধ বিমান এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 300টি ক্ষেপণাস্ত্র। ইরান 1987 সালের ফেব্রুয়ারি মাসে ইরাকের অভ্যন্তরে কারবালা 5 অভিযান চালানোর পর ইরাকের পরাজয়ের পুনরাবৃত্তি রোধ করতে সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে স্পষ্ট ঘোষণা দেয়, দেশটি ইরাককে অত্যাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করবে। এ লক্ষ্যে মস্কো বাগদাদের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি MiG-29 ও MiG-31 মতো আরও আধুনিক যুদ্ধবিমান তুলে দেয়। এসব সমরাস্ত্র পেয়ে ইরাকি বাহিনী ইরানের শহরগুলোর আবাসিক এলাকাগুলোতে ব্যাপক হারে হামলা চালাতে শুরু করে।
এদিকে পারস্য উপসাগরে আমেরিকা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে সোভিয়েত ইউনিয়ন শুধু এর মৌখিক বিরোধিতা করে। এর বাইরে মস্কো ইরানের বিরুদ্ধে মার্কিন নীতিকে অন্ধভাবে সমর্থন দেয় এবং ইরাকের সাদ্দাম সরকারের প্রতি পূর্ণ পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয়ে বিভক্ত থাকা আরব দেশগুলো একটি জায়গায় ঐক্যবদ্ধ ছিল, আর তা হল ইরাক ইরান যুদ্ধে ইরাককে সার্বিক সহযোগিতা করা। এসব আরব দেশ বাগদাদকে শুধু আর্থিক সহযোগিতা দিয়ে থেমে থাকেনি, সেই সঙ্গে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে ইরাকে হাজার হাজার সেনা পাঠায়। ইরাকের তৎকালীন উপপ্রধানমন্ত্রী পরবর্তীতে স্বীকার করেন, মিশর, জর্দান, ইয়েমেন, মরক্কো, তিউনিশিয়া এবং সুদান থেকে 14,000 সেনা ইরাকি বাহিনীর পক্ষে যুদ্ধ করতে এসেছিল, তবে প্রকৃত আরব সেনার সংখ্যা ছিল এর চেয়েও বেশি।
ইরাক ইরান যুদ্ধ শেষ হওয়ার পর ইরাকি শাসক সাদ্দাম কুয়েত দখল করে নিলে একদিন যেসব আরব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে বাগদাদকে সহযোগিতা করে এসেছিল তারা পড়ে যায় কিংকর্তব্য বিমূঢ় অবস্থায়। কারণ তারা অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে যে সেনাবাহিনীকে হৃষ্টপুষ্ট করেছে সেই বাহিনী এখন তাদের দিকেই বন্দুকের নল তাক করেছে। এ সময় আরব দেশগুলো স্বীকার করে যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাকি বাহিনীকে কি পরিমাণ সহযোগিতা করেছে। এদিকে বিনা উস্কানিতে ইরানের উপর ইরাকি আগ্রাসনের নিন্দা জানাতে ব্যর্থ হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই পরিষদ জাতিসংঘ ঘোষণার 4142 নম্বর ধারা উপেক্ষা করে ইরানের উপর ইরাকি আগ্রাসনকে বৈধতা দেয়। ইরাকি বাহিনী ইরানে আগ্রাসন চালিয়ে এদেশের বিস্তীর্ণ ভূমি দখল করে নিলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করার আহ্বান জানায়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধের ময়দানে সৃষ্ট পরিস্থিতির কারণে এতদিন পর আলোচনার দাবি তোলে। যতদিন ইরাকি সেনারা ইরানের অভ্যন্তরে মোতায়েন ছিল ততদিন নিরাপত্তা পরিষদ কোনো প্রস্তাব গ্রহণের কথা চিন্তা করেনি, কিন্তু যখন ইরানি যোদ্ধারা অভিযান চালাতে গিয়ে ইরাকের ভেতরে প্রবেশ করে তখনই নিরাপত্তা পরিষদের টনক নড়ে। ওই পরিষদ যুদ্ধের আকার বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে। প্রকৃতপক্ষে তাদের উদ্বেগ যুদ্ধের বিস্তারের জন্য ছিল না, বরং ইরাক পরাজিত হতে পারে ভেবে নিরাপত্তা পরিষদ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। মজার ব্যাপার হচ্ছে, নিরাপত্তা পরিষদ 1980 সালে ইরানে ইরাকি আগ্রাসনের নিন্দা জানাতে ব্যর্থ হলেও 1990 সালে ইরাকের কুয়েত দখলের প্রথম দিনই বাগদাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করে এবং পরবর্তী 4 মাসে ইরাকি সেনারা ঘরে ফিরে যাওয়ার আগ পর্যন্ত ওই পরিষদে 12টি নিন্দা প্রস্তাব পাশ করা হয়।
যাই হোক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানটি শুনেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। আরবাইন মিছিল ইসলামের পতাকা ঊর্ধ্বে তুলে ধরার ঐশী আকাঙ্ক্ষার প্রতীক ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে রাশিয়াকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আবারও লড়াই সংগ্রাম করে গণতান্ত্রিক বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে নতুন প্রত্যয় বিএনপির। তো শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে আমাদের সান্ধ্য অধিবেশন থেকে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।